বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আমেরিকার বাণিজ্যিক জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা কঠিন হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএসএফ মহাপরিচালকের দাবি। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন সাবেক বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইরানের বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছে তা ভিত্তিহীন এবং এর কোনো আইনি ভিত্তি নেই। ইরানের বিরুদ্ধে কুৎসা রটনা করে ইরান ভীতি ছড়াতেই এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ আরও বলেছেন, জার্মানি সহ কয়েকটি ইউরোপীয় দেশের অর্থায়নে মানবাধিকার ইস্যুতে নানা নাটকের পাশাপাশি ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠা লাভ করে। এই মিশনের পক্ষ থেকে এখন ইরানের বিষয়ে মিথ্যাচার করা হয়েছে, তারা বাস্তবতাকে উল্টো করে তুলে ধরেছে। ইহুদিবাদ ইসরায়েল, আমেরিকা ও কয়েকটি পশ্চিমা দেশ ইরান বিরোধী প্রতিবেদন তৈরির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে ইরান মনে করে। কানানি বলেন, এই প্রতিবেদন মানবাধিকারের মতো মহৎ ইস্যু এবং মূল্যবোধ অপব্যবহারের একটি সুস্পষ্ট উদাহরণ হয়ে থাকবে। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটা করা হয়েছে। এই প্রতিবেদন থেকে এটা সুস্পষ্ট হয়েছে, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ইহুদিবাদীদের এজেন্ডা অনুযায়ী কাজ করে এবং এই মিশনের সদস্যদের বেতন পরিশোধ করে এসব দেশ ও গোষ্ঠী। এই মিশন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত ব্যবস্থাপনাকে উল্লেখিত দেশগুলোর অশুভ ও অবৈধ লক্ষ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ব্লক করার প্রতিবাদ জানিয়েছেন। এই পদক্ষেপকে তিনি বাক স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করেন। একই সঙ্গে তিনি এই পদক্ষেপকে অবমাননাকর, অনৈতিক এবং নিয়ম বহির্ভূত বলে অভিহিত করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা ইরানের সর্বোচ্চ নেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দিয়েছে। মিডল ইস্ট আই নিউজ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমারা মত প্রকাশের স্বাধীনতার যে স্লোগান দিচ্ছে তা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়, এর সবই কেবল লোক দেখানো। এসব স্লোগানের মাধ্যমে তারা নিজেদের অবৈধ রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্যকে ঢাকে রাখতে চায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন দিয়ে আমেরিকার জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও যুদ্ধ অপরাধের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদ জানিয়ে ইয়েমেন মার্কিন লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকিয়া সারি এক ভিডিওতে বলেছেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার বিরুদ্ধে দুটো চমৎকার অভিযান চালিয়েছে, এর মধ্যে রয়েছে একটি জাহাজ এবং কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পবিত্র রমজান মাসের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা কঠিন হবে। পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমার মনে হয় বিষয়টি কঠিন হবে। আগামীকাল রোববার থেকে ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে বাইডেন প্রশাসন শুরু থেকেই বিরোধিতা করে আসছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনবার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। এ নিয়ে আমেরিকার ভেতরে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে এবং আমেরিকার বিক্ষোভকারীরা বাইডেনকে জেনোসাইড জো বলে আখ্যা দিয়েছেন। জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইহুদিবাদ ইসরায়েলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত পাঁচ মাসে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করার পর ইরান এই দাবি জানাল। ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাসিম গরিবাবাদী এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের অর্থ ও সামাজিক পরিষদের সভাপতি এবং জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থার প্রধানকে আলাদা তিনটি চিঠি দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিন ব্যাপী বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে বিএসএফ কর্মকর্তা নীতিন আগরওয়াল বলেছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনব্যাপী বৈঠক আজ শনিবার ঢাকায় শেষ হয়েছে। ৫৪তম সীমান্ত সম্মেলন শেষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক নীতিন আগরওয়াল বলেছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বিএসএফ ডিজির যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক আরো বলেন, বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে না, কিন্তু ক্লোজ রেঞ্জ থেকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র দিয়ে গুলি করলেও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে তারা নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন।
We have also discussed with BGB. We have decided to increase our joint border patrolling, to share intelligence more proactively and try to help each other out in preventing these transborder crimes and on attack on both our personnel.
আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
Mutual benefit economically can be obtained. So in that regard we have discussed so that more number of border huts can be initiated with proper mechanism, proper implementation, so that the bordering people of both sides within regulations can conduct that, can implement that and have a better life.
Badshah Rahman, Radio Tehran, Dhaka.
ভারতের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন সাবেক বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল ব্যাপক প্রতিবাদ জানিয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই দিয়েছেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আজ শনিবার বলেন, অবাধ নির্বাচন হলে রাজ্যের শাসক দল তৃণমূল মুছেও যেতে পারে, বিজেপির ফল অসম্ভব ভালো হবে। তিনি বলেন, রাজ্যের সাংঘাতিক খারাপ অবস্থা, এ রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, বেশিদিন চলতে পারে না, রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, 356 ধারা জারি করা দরকার। এ প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন,
বাংলা একটা রাজ্য, তাতে আইনগত ভাবে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের নানা আইন বিধি আছে। তিনি নিজেকে বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বা আইনজ্ঞ, তিনি জানেন না আইনগুলো কি, এবং সেই শুভেন্দুর মতন করে এক সুরে কথা বলছেন, চেষ্টা করে দেখুন না।
তিনি আরো বলেন, একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চেষ্টা তো অভিজিৎ বাবু বিচারপতির চেয়ারে বসে সব থেকে বেশি করেছেন এবং নিরপেক্ষতা দেখাননি। তিনি একটা দলের হয়ে কাজ করছিলেন এতদিনে, সেটা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিজিৎ গাঙ্গুলী যেটা বলেছেন, সেটা ওই মুখোশধারী ব্যক্তির আর একটা পরিচয়। পশ্চিমবঙ্গে তার কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেছেন রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের রোস পিনা বিমানবন্দরের একটি সামরিক বেড়াকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে এই বিমানবন্দরটি অবস্থিত। এদিকে ইসরায়েলের হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এই ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতভর তারা ইউক্রেনের 47টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে, তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগরুদ অঞ্চল থেকে একটি এবং কুরস্ক অঞ্চল থেকে দুইটি, ভলভোগ্রাদ থেকে তিনটি এবং বাকি 41টি ড্রোন রোস্টভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনবাসে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করতে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করার বিষয়ে রুশ সেনারা একটি ভিডিও প্রকাশ করেছে। এ সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দোনবাসের পোক্রোভস্ক শহরের কাছে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করা হয়। এলাকাটি দোনবাসের রাজধানী দোনেৎস্কের 760 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইউক্রেনের মাটিতে নেটো সেনা মোতায়েন বিষয়ক আলোচনা শেষ হওয়া উচিত, কারণ প্রকৃতপক্ষে ইউক্রেনে কেউ সেনা পাঠাতে চায় না। আর্কটিক অঞ্চলে অনুষ্ঠানরত মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর যুদ্ধ মহড়া দেখতে গিয়ে গতকাল ফিনল্যান্ডে জার্মান পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এই মহড়ায় জার্মান সামরিক বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছে। ফিনল্যান্ড সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তি হাকানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। বরিস পিস্টোরিয়াস বলেন, আসলে কোনো দেশই ইউক্রেনে সেনা পাঠাতে চায় না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শাহবাজ শরীফ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন নির্মাণে তৃতীয় কোনো দেশের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন নেই বলেও তিনি ঘোষণা করেছেন। এ সম্পর্কে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ক্ষেত্রে তেহরান ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী ও গভীর করতে পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা করেছেন। প্রতিবেশীদের সাথে সকল ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। ইরানের সাথে পাকিস্তানের 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের গ্যাস পাইপলাইন স্থাপনের একটি যৌথ প্রকল্পের কাজ নিয়ে 2014 সাল থেকে প্রচেষ্টা চলে আসছে, কিন্তু ইরান ওই প্রকল্পের ব্যাপারে নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে এলেও পাকিস্তান মার্কিন অবরোধের অজুহাত দেখিয়ে অঙ্গীকার বাস্তবায়নে সময় ক্ষেপণ করে আসছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন বিষয়ক যৌথ প্রকল্প নিয়ে আমেরিকার অবস্থান প্রসঙ্গে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করবে, কিন্তু পাকিস্তান এবার সাফ জানিয়ে দিয়েছে নিজেদের মাটিতে গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যাপারে ইসলামাবাদ সরকার তৃতীয় কোনো দেশের সঙ্গে আলোচনা কিংবা পরামর্শ করার প্রয়োজন রয়েছে বলে মনে করে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ আরও বলেছেন, পাকিস্তানে তেল গ্যাসের কমতি রয়েছে। শান্তির পাইপলাইন হিসেবে পরিচিত এই প্রকল্প তাই পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, আমেরিকা সহ বিদেশি শক্তিগুলোর চাপের কারণে গুরুত্বপূর্ণ ওই প্রকল্পের কাজটি বাস্তবায়িত হয়নি। এ কারণে পাকিস্তানকে অনেক মূল্য দিতে হয়েছে। কাতার থেকে তরল গ্যাস আমদানি করা সহ বিভিন্ন উপায়ে ওই গ্যাসের অভাব পূরণ করতে হয়েছে। যারা বালুচ তাই তাঁর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন স্থাপনের যৌথ প্রকল্পের কাজ অচিরেই শুরু করবে। 80 কিলোমিটার পাইপলাইনের কাজ নিজেদের ভূখণ্ডেই করা হবে বলে তিনি জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানিও সম্প্রতি তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ বিষয়ে দুদেশের জ্বালানি বিষয়ক কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান এই প্রকল্পের প্রথম পর্যায়ে 80 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা পাকিস্তান সরকারের জ্বালানি কমিটি অনুমোদন করেছে বলেও জানান তিনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ও ভারত প্রসঙ্গে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বা IFC এক যৌথ বিবৃতিতে ঢাকা ও দিল্লিকে গঙ্গা ও তিস্তা পানি চুক্তিতে গ্যারান্টি ও আর্বিট্রেশন ক্লজ সংযুক্ত করার দাবি জানিয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের এ পর্যায়ে রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি IFC এক যৌথ বিবৃতিতে ঢাকা ও দিল্লিকে গঙ্গা ও তিস্তা পানি চুক্তিকে গ্যারান্টি ও আর্বিট্রেশন ক্লোজ সংযুক্ত করার দাবি জানিয়েছেন। শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা একথা বলেন। নেতৃবৃন্দ জানান, উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত 54 নদী বাঁচিয়ে রাখতে উৎস থেকে সাগর পর্যন্ত তাদের প্রবাহ বজায় রাখা খুবই জরুরি, আর এজন্য তিস্তা পানি চুক্তি খুবই প্রয়োজনীয়। বিবৃতিতে উল্লেখ করা হয় যে প্রতিবেশী অনেক দেশের সঙ্গে স্বাক্ষরিত পানি চুক্তিগুলোতে ভারতের গ্যারান্টি ও আর্বিট্রেশন ক্লোজ রয়েছে, ফলে সিন্ধু ও মহাকালী পানি চুক্তিগুলো পারস্পরিক স্বার্থ রক্ষা করতে সেসব দেশ সমর্থ হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তিতে সেই শর্ত পূরণ করেনি তারা। বন্ধু প্রতিম দাবিদার দুদেশের সম্পর্কের আসনরূপ উন্নয়ন হয়নি অনেক ক্ষেত্রে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এসব কথা বলেছেন। তাদের সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার বলেন,
বাংলাদেশ গঙ্গা চুক্তির শর্ত অনুসারে পানি পায়নি, তা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপও নিতে পারেনি, কারণ চুক্তিতে গ্যারান্টি ও আরবিট্রেশন ক্লজ ছিল। নবায়নের সময় চুক্তির এই দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। তিস্তা নিয়ে চুক্তি হবার কথা ছিল 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরের সময়।
যে চুক্তি 2026 সালে শেষ হয়ে যাবে, এই চুক্তির নবায়ন ও তিস্তা পানি চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সম্প্রতি দিল্লি সফরে তিনি ভারত সরকারকে তাগিদ দিয়েছেন। তাই নবায়নের সময় চুক্তির এই দুর্বলতা অবশ্যই কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এখন সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আইএফসি বাংলাদেশের সভাপতি ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক জসিম উদ্দিন আহমদ।
আমরা আমাদের বাংলাদেশ যা সুজলা সুফলা বাংলাদেশ তাকে এই অবস্থায় রাখতে পারবো, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সত্যি অন্ধকার হয়ে যাবে।
এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আইএফসি সদস্য রফিকুল ইসলাম আজাদ মনে করেন, তিস্তা নদীর কোনো পানি বাংলাদেশকে দেয়া হয় না। পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধ চুইয়ে বাংলাদেশে আসে, বর্ষাকালে তারা বন্যার পুরো পানি ছেড়ে দেয়, ফলে প্রতি বছর বাংলাদেশের তিস্তা অববাহিকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সমস্যার সমাধান দাবি করেন তারা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইরানের বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছে তা ভিত্তিহীন এবং এর আইনি কোনো ভিত্তি নেই। মানবাধিকার ইস্যুতে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আমেরিকার বাণিজ্যিক জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা কঠিন হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।